শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে বাংলাদেশে অনলাইন নজরদারি বিষয়ে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
অনলাইন নিউজ সাইটগুলোতে প্রবেশের সুযোগ বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
রয়েছে ঢাকা থেকে বাংলাদেশের জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে জহুরুল আলমের রিপোর্ট।
যারা আমাদের পোশাক ক্রয় করে তারা যদি অন্তত $1 করে যদি দাম বাড়াতো।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
15টি দেশের দূতেরা আজ দুদিনের সফরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগরে গিয়েছেন।
তাছাড়াও আজ থাকবে আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে চলুন সবার প্রথমেই আমরা শুনে নেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে গতকাল বলেন যে তার কথায় ইরান মনে হয় পিছিয়ে গেছে। এর ঠিক একদিন আগেই ইরান ইরাকে দুটি আমেরিকান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ট্রাম্প বলেন যে আগেভাগেই সাবধানতা অবলম্বন করায় এবং আগাম সতর্ক ব্যবস্থা অত্যন্ত ভালোভাবে কাজ করায় কোনো আমেরিকান বা ইরাকির জীবনহানি হয়নি, সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্প 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনে অন্যান্য স্বাক্ষরকারীকে বলেন যে এখন সময় এসছে তাদের ওয়াশিংটনকে অনুসরণ করা এবং ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি পরিত্যাগ করার। ট্রাম্প বলেন সময় এসছে যখন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীনের এই বাস্তবতা উপলব্ধি করতে হবে। আজ তালিবান জানিয়েছে তারা মনে করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে তাদের দলের আলোচনা ব্যাহত হবে না। যুক্তরাষ্ট্রের সৈন্যরা ইরাকে যে দুটি ঘাঁটিতে রয়েছে সেখানে ইরানের 12টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর এই প্রথম এ ব্যাপারে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল। এই আক্রমণ ছিল শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান বিমান হামলার পাল্টা জবাব, যে অভিযানে ইরানের সামরিক কমান্ডার কাসেম সুলেমানি নিহত হন। তালিবানের আলোচক দলের পক্ষে সোহাইল শাহিন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে তাদের বৈঠক দুই প্রতিপক্ষকে শান্তি চুক্তি সই করার দ্বারপ্রান্তে নিয়ে এসছে। তিনি এরকম উদ্বেগের খবর নাকচ করে দেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা শান্তি উদ্যোগের বিরুদ্ধে হুমকি স্বরূপ। তিনি জোর দিয়েই বলেন এই অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে কারণ তালিবান ও যুক্তরাষ্ট্র উভয়ই এ ব্যাপারে সহমত পোষণ করে যে কেবলমাত্র শান্তিপূর্ণ উপায়ে আফগান সংঘাতের নিষ্পত্তি হতে পারে। ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে যে ডিজিটাল বিজ্ঞাপনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী গুগলের মতো সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে দেয়া রাজনৈতিক বিজ্ঞাপন তারা হ্রাস করবে না। গুগল ভুল তথ্য দেয়া রোধ করার লক্ষ্যে গত নভেম্বর মাসে এ ধরনের বিজ্ঞাপন প্রকাশ বন্ধ করে দেয়। তবে ফেসবুক জানিয়েছে তারা এ ব্যাপারে চাপ সত্ত্বেও তথ্য যাচাই করে দেখবে না। এর পরিবর্তে তারা স্বচ্ছতার উপাদান আরও সীমিত করার কথা ঘোষণা করেছে, যার লক্ষ্য হবে ফেসবুক ব্যবহারকারীরা ঠিক কতগুলো রাজনৈতিক বিজ্ঞাপন দেখতে পাবেন তার উপর তাদের নিয়ন্ত্রণ রাখা এবং রাজনৈতিক বিজ্ঞাপনের অনলাইন লাইব্রেরিকে ব্যবহারের জন্য আরও সহজ করে তোলা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে অনলাইন সাইটগুলোতে ইন্টারনেট ট্র্যাফিক এবং নিয়ন্ত্রণে নজরদারি চালাতে সরকার অত্যাধুনিক পদ্ধতি গ্রহণ করেছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মত প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার লঙ্ঘন করে অনলাইন নিউজ সাইটগুলোতে প্রবেশের সুযোগ বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার প্রচার করা এক প্রতিবেদনে এই মন্তব্য করেছে। হিউম্যান রাইটস ওয়াচ মনে করে বাংলাদেশের নজরদারি আইনের অস্পষ্টতা ও ব্যাপক বিস্তৃতির কারণে এর অপব্যবহার হচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি ক্রেতারা যে খুব অল্প দামে বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনেন সে বিষয়ে উল্লেখ করে রপ্তানিকারকদের দর কষাকষিতে আরও একটু মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। ঢাকা থেকেই আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় বস্ত্র দিবসের এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন,
যারা আমাদের পোশাক ক্রয় করে তারা যদি অন্তত $1 করে যদি দাম বাড়াতো তাহলে বোধহয় আমরা এই খাতটাকে আরো উন্নত করতে পারতাম।
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বস্ত্র খাতের উদ্যোক্তাদের নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণে নজর দেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। উল্লেখ্য, 2013 সালে রানা প্লাজার ট্র্যাজেডির পর বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির অনিজ্য বাণিজ্যের বিষয়টি বিশ্বজুড়েই আলোচিত হয়। বাংলাদেশ থেকে $5 শার্ট কিনে কোনো কোনো কোম্পানি যে 10 গুণ বেশি দামেও তা বিক্রি করছে সে তথ্য তখন উঠে আসে। আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
বুধবার রাতে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু আনছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে সেলিম রেজা ও সুমন নামে 2 যুবক মারা যান। গুলিতে আহত হন শাকির ও দেলবার নামে আরো 2 যুবক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহিদপুর সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম ভয়েস অফ আমেরিকাকে বলেন,
২০১৯
সালের জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংসদে একটি পরিসংখ্যান উল্লেখ করে বলেছিলেন, গত 1 দশকে সীমান্তে 294 বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশের রাষ্ট্রদূত সহ 15টি দেশের দূতেরা আজ 2 দিনের সফরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগরে গেছেন। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
গত 5ই আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির পরে পরেই আন্তর্জাতিক স্তরে দাবি উঠেছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাশ্মীরে যেতে দেওয়া হোক, কিন্তু ভারত সরকার তখন তাতে রাজি হয়নি। তার বেশ কিছুদিন পরে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাছাই করা কিছু পার্লামেন্ট সদস্যকে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সাফ জানিয়ে দিয়েছিল ওরা ব্যক্তিগতভাবে গিয়েছেন, প্রতিনিধি হিসেবে নন। ওদের ওই সরকারি কন্ডাক্টেড ট্যুর রীতিমতো সমালোচনার মুখেও পড়েছিল। তারপর এই প্রথম ভারতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের কাশ্মীরে নিয়ে যাওয়া হলো। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেনেথ জাস্টার ছাড়াও এই দলে রয়েছেন বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ফিজি, মালদ্বীপস, ফিলিপাইন্স, নরওয়ে, মরক্কো, আর্জেন্টিনা, পেরু, নাইজার, নাইজেরিয়া, গায়ানা আর টোগোর রাষ্ট্রদূতেরা। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পোপ ফ্রান্সিস আজ বিশ্বের নেতৃবৃন্দকে এই বলে অভিযুক্ত করেছেন যে তারা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বৈশ্বিক ব্যবস্থা নিতে তরুণদের উদ্বেগের কথা শুনতে ব্যর্থ হচ্ছেন। ভ্যাটিকানে কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া তাঁর বার্ষিক ভাষণে পোপ বলেন, জলবায়ু পরিবর্তন সবার জন্যই উদ্বেগের বিষয়, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কারণে এ ব্যাপারে সাড়া পাওয়া গেছে খুব সামান্যই। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক নেতাদের মনোযোগ আকর্ষণ করতে অনেক তরুণ তরুণী সক্রিয় ভূমিকা পালন করছে, আমাদের অভিন্ন এই বাসস্থান সম্পর্কে যত্নশীল হওয়া সকলেরই প্রয়োজন। পোপ আরও বলেন, দুর্ভাগ্যবশত পরিবেশের এই পরিবর্তনের জরুরি অবস্থার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতি ধরতেই পারছে না। জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখনও গভীর উদ্বেগের কারণ হয়ে রয়েছে। 2013 সালে ভ্যাটিকানে পোপের দায়িত্ব নেয়ার পর প্রায়শই তিনি পরিবেশ সুরক্ষার ব্যাপারে সরব থেকেছেন। লিবিয়ায় চলমান গৃহযুদ্ধের মধ্যে সেখানকার জাতিসংঘ সমর্থিত সরকার অস্ত্রবিরতির জন্য রাশিয়া এবং তুরস্কের আহ্বানকে স্বাগত জানিয়েছে। তবে এই সরকারের প্রতিপক্ষ এই হস্তক্ষেপ সম্পর্কে কোনো মন্তব্য করেনি এবং এই ধারণাকে সমর্থন করা থেকে তারা বিরত ছিল। প্রধানমন্ত্রী ফায়েজ সারাজের নেতৃত্বাধীন ত্রিপোলি কেন্দ্রিক সরকার গতরাতে এক বিবৃতি প্রকাশ করে যাতে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় যে কোনো গুরুত্বপূর্ণ আহ্বান এবং যুদ্ধের অপচ্ছায়া নিশ্চিহ্ন করার ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। গতকাল ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই লড়াই বন্ধের আহ্বান জানানো হয়। ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক বৈঠকের পর তারা যৌথ বিবৃতিতে 12 জানুয়ারি থেকে সারাজের সরকার এবং পূর্বাঞ্চলে প্রাক্তন জেনারেল খলিফা হিফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির অস্ত্রবিরতি আহ্বান জানিয়েছেন। হিফলার বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে এই অস্ত্রবিরতির ডাকে সাড়া দেয়নি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টসে। তাছাড়াও প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের ফেসবুক ফ্যান পেজে এবং ভিওএ বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা বিশ্ব সংবাদই শুনেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে আইনি কাঠামো ছাড়াই অনলাইন সাইটগুলোতে ইন্টারনেট ট্রাফিক এবং নিয়ন্ত্রণের নজরদারি চালাতে অথবা তা ব্লক করে দিতে সরকার অত্যাধুনিক পদ্ধতি গ্রহণ করেছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মুক্ত মত প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার লঙ্ঘন করে অনলাইন নিউজ সাইটগুলোতে প্রবেশের সুযোগ বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার প্রচার করা এক প্রতিবেদনে এই মন্তব্য করেছে। বলেছে, গোপনীয়তা, মত প্রকাশ ও তথ্য পাওয়ার অধিকার সুরক্ষিত রাখার পর্যাপ্ত আইনি কাঠামো ছাড়াই অনলাইন সাইটগুলোতে ইন্টারনেট ট্রাফিক এবং নিয়ন্ত্রণের নজরদারি চালাতে অথবা তা ব্লক করে দিতে সরকার অত্যাধুনিক পদ্ধতি গ্রহণ করেছে। রিপোর্টে বলা হয়, গত 29 ডিসেম্বর সুইডেন ভিত্তিক একটি ওয়েবসাইট ব্লক করে দেয় সরকার, যেখানে সরকারের একজন মন্ত্রী দুর্নীতির অভিযোগ উল্লেখ করা হয়েছিল। তাছাড়া এর আগে সরকারের সমালোচনা করায় আল জাজিরা ও দ্য ওয়ারের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাইট ব্লক করে দেওয়া হয়। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, সরকার অব্যাহতভাবে কর্তৃত্বপরায়ণতার দিকে অগ্রসর হচ্ছে, তারা সমালোচনা নয় শুধু প্রশংসা চাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সংবাদ মাধ্যম সম্পর্কে বলেছে, ইতিমধ্যেই সাংবাদিকরা নিজেরাই সেন্সরশিপ আরোপ করছেন, তার মধ্যে শতকরা মাত্র 10-20% প্রকাশ। পদক বলেছেন, শতকরা প্রায় 50% রিপোর্টই সেলফ সেন্সরশিপ। হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, বাংলাদেশের নজরদারি আইনের অস্পষ্টতা ও ব্যাপক বিস্তৃতির কারণে এর অপব্যবহার হচ্ছে। নতুন প্রযুক্তি প্রবর্তনের কারণে মানুষের গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার মারাত্মক হুমকিতে পড়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2019-20 অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রেমিটেন্স বেড়েছে 23%। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসরিন হুদা বিথি।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হল বিদেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। বর্তমানে প্রায় 1.25 কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। জিডিপিতে তাদের পাঠানো অর্থের অবদান 12% মতো। গত অগস্ট থেকে বাংলাদেশ সরকার প্রবাসীদের রেমিটেন্সের উপর 2% প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়। তাতে বিদেশ থেকে রেমিটেন্স আসার পরিমাণ বেড়েছে কিনা জানতে চাইলে সে প্রসঙ্গে ভয়েস অফ আমেরিকাকে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর সিরাজুল ইসলাম বলেন,
বিদেশ থেকে যারা কোপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে যারা টাকা পাঠাবেন, তাদের পাঠানো টাকার উপরে 2% হারে প্রণোদনা প্রদান, ক্যাশ প্রণোদনা দেওয়া হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুন্দর এতে দারুণ একটা সাড়া পড়েছে। এতে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল বলি, এটা যেহেতু আগস্টে 2019-এ, এর আগের যে ই ছিল, সময় ছিল 2018-19 অর্থ বছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, আমরা আগে এই জুলাই নভেম্বর পর্যন্ত আমার আগে ছিল 6,288.44 মিলিয়ন ডলার তারা পাঠানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময় 2019-20 অর্থ বছরে দেখা যাচ্ছে যে এই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, যেহেতু আগস্ট থেকে আমাদের ই করা হয়েছে, তাতে দেখা যায় 7,714.19 মিলিয়ন মার্কিন ডলার প্রিন্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে মূলত এই সার্কুলার কারণেই 23% এই বৃদ্ধি পেয়েছে অর্থ বিদেশ থেকে পাঠানো।
সরকারের এই প্রণোদনা কতটা ফলপ্রসূ হয়েছে এ প্রসঙ্গে তিনি জানান,
আমি মনে করি যে এই উদ্যোগ থাকার কারণে আমাদের ফরেন কারেন্সির যেমন রেমিটেন্স বাড়বে, আমাদের রিজার্ভ বাড়বে, পাশাপাশি যারা মূলত এস থেকে অনেক কষ্ট করে গেছেন, মা ফ্যামিলি রেখে তারা ওখানে থাকেন, শ্রম দেন, তারাও এই ক্ষেত্রে অনেক উপকৃত হবে।
বিদেশ থেকে অতি দ্রুত ও অধিক মুনাফার আশায় হুন্ডির মাধ্যমে প্রবাসীরা দেশে টাকা পাঠায়। সরকার প্রণোদনা দেওয়াতে মানুষ ধীরে ধীরে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করবে বলছেন সিরাজুল ইসলাম।
দেখা যাচ্ছে কি যে এগুলো আমরা দেখছি যে আসলে এই টাকাগুলো সাধারণত দেখা যায় কি যে মানুষ হুন্ডিতে টাকা দেয় কি যখন রেটটা একটু বেশি পায়, তাড়াতাড়ি টাকাটা তার বাসায় পৌঁছে যেতে পারে, রাতারাতি 24 ঘন্টার মধ্যে যাতে টাকা পেতে পারে। তো এখন যেহেতু এটা প্রণোদনা দেওয়া হচ্ছে, সুতরাং গভর্নমেন্ট এই পূর্ণতা 2% পূর্ণতা দেওয়ার কারণে এর পরিমাণও কিন্তু সে অনেক বেনিফিটেড হবে বাইরের থেকে। পাশাপাশি সমস্ত ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা 24 ঘন্টার মধ্যে যাতে টাকাটা তার যে পাঠিয়েছে তার নির্দেশনা অনুযায়ী যাতে পায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে ATM বুথের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, তারপর ধরেন রকেটের মাধ্যমে টাকা দিয়েছে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়েছে, গ্রামাঞ্চলে একবার প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এই টাকাটা 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফলে এদিকে যেমন মানিটারি তারা বেনিফিট পাচ্ছে এবং পাশাপাশি তারা ডিউ টাইমে নির্দিষ্ট সময়ের মধ্যেও তারা টাকা পাচ্ছে, সুতরাং দুই দিক থেকেই তারা উপকৃত হচ্ছে বলে আমার মনে হয় এখন আর ওই চ্যানেলে, বাইরের চ্যানেলে আর হুন্ডির মাধ্যমে টাকা দেওয়ার কোনো তাদের আর স্কোপ থাকবে না এবং তারা সেই রিস্কেও যাবে না।
প্রবাসীরা প্রণোদনার ব্যাপারে কতটা ওয়াকিফাল সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
এটা কিন্তু আমরা পত্রিকায় আমরা দিয়েছি, বিভিন্ন ব্যাংকগুলোও কিন্তু এটা প্রচার চালানো হয়েছে। তাছাড়া আমাদের বাইরে যে সমস্ত আমাদের এম্বাসিগুলো আছে সেখানেও কিন্তু এই জাতীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও যারা যেহেতু ওইখানে এম্বাসিতে যায়, ওইখানে আমাদের যে সমস্ত বিদেশি যে সমস্ত শ্রমিকরা যায় ওদের সাথে কিন্তু এম্বাসিগুলোর উৎপত্তি জড়িত আছে, সেখানে তাদেরও কিন্তু এই জাতীয় নির্দেশনা দেওয়া আছে। তারা যেন ওইখানে তারা বিভিন্ন দেশে যারা এম্বাসিগুলো আছে তাদের মাধ্যমে তারা প্রচার করে যে এইভাবে গেলে তোমরা লাভবান হবে, কোনো রিস্ক থাকবে না, ভবিষ্যতে এই টাকার উপর বেস করে অন্য অন্য সুযোগ সুবিধাগুলোও তোমরা পাবা, যাতে লোনও নিতে পারো, এই সুযোগগুলো দেওয়ার ব্যাপারে যথেষ্ট প্রচার প্রচারণাও চালানো হয়েছে।
রেমিটেন্সের সাথে কোনো রকম মানি লন্ডারিং হচ্ছে কিনা সে ব্যাপারেও বাংলাদেশ ব্যাংক বেশ সজাগ দৃষ্টি রাখছেন।
এইটা হয়তো আমরা প্রথমে কিন্তু এইরকম একটা সুবিধা অসুবিধা যে কোনো জিনিসের সুবিধা অসুবিধা একটা কাউন্টার কথা আসে, এটা যে আমাদের মাথায়ও কিন্তু এটা ছিল যে এই জাতীয় কোনো ইয়ে আসবে কিনা। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে গভর্নমেন্ট যেমন সচেতন, ব্যাংকগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা এত পরিমাণ টাকা আসার ক্ষেত্রে তেমন কোনো ডকুমেন্ট লাগবে না, কিন্তু এর অতিরিক্ত যখন আমরা আসবে সেই $1500 বেশি যখন আসবে টাকাটা, তখন দেখা যায় তার অনেক কিছু ডকুমেন্ট তাদের সে যেখানে নিয়োগ করেছে সেই নিয়োগের সার্টিফিকেট লাগতে পারে, যখন সে এ পর্যন্ত রেগুলার সে কত টাকা পাঠিয়েছে, তাদের সাথে সে ওভারটাইম নিয়েও কত টাকা আসতে পারে, এই জাতীয় যাচাই বাছাই করা হবে। তো সেই ক্ষেত্রে আমার এই জাতীয় কোনো ধরা পড়ে তাহলে তো মানি লন্ডারিং ক্ষেত্রে তার এগেনস্টে কেস হয়ে যাবে। সুতরাং আমি বিশ্বাস করি যে মানুষ এই 2% ইসের ক্ষেত্রে বেনিফিট নেওয়ার কিন্তু অরিজিনালি যারা প্রবাসী তারাই কেবল এইটা নেবে, এই সুবিধাটা নেবে। অন্য অন্য যারা সাধারণত দেখা যাচ্ছে আমরা মানি লন্ডারিং তো কেস হয়ে যাবে, কেস হয়ে যে পরিমাণ মানি লন্ডারিং সাথে জড়িত হবে সেই পরিমাণে তাকে তার ডবল বেনিফিট তাকে করতে হবে, জামান কি যেন পানিশমেন্ট হিসেবে দিতে হবে, জেল জরিমানা হতে পারে। সুতরাং এই 2% নেওয়ার জন্য আমার মনে হয় যে মানুষ এই রিস্ক নেবে না।
কিন্তু সরকার দিবে এমন কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা?
এই প্রোগ্রামটা যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্যাল হিসেবে নিয়ে দেখলাম যে এটা খুব সফল একটা প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, এটা গভর্নমেন্ট যেভাবে চিন্তা করেছে তার থেকেও কিন্তু আরও বেশি সুফল আমরা বই আনতে পেরেছি। সুতরাং আমি মনে করি যে গভর্নমেন্ট সাকসেস একটা প্রোগ্রাম, সেই সাকসেস প্রোগ্রাম তো আবার গভর্নমেন্ট বরাদ্দর কারণে বন্ধ হয়েছে তা মনে করি না, এবং গভর্নমেন্টও আমি মনে করি এই যে প্রণোদনা যেটা রাখা হয়েছে, থোক বরাদ্দ যেটা রাখা হয়েছে, এটাও পরবর্তী সময়েও হয়তো অব্যাহত থাকবে। হ্যাঁ, কত টাইমিংয়ের জন্য যদি এটা শেষও হয়ে যায়, ব্যাংকগুলোকে এই যেহেতু নির্দেশনা দেওয়া আছে তারা এটা 2% দিতে থাকবে, পরবর্তী সময় আবার গভর্নমেন্ট এটা যখন রিইনভেস্টমেন্ট করবে তখন পরবর্তী সময় ব্যাংকগুলোকে আবার পুনরায় দিয়ে দেওয়া, কবে শেষ হবে এই জাতীয় এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2019-20 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রেমিটেন্স বেড়েছে 23%। সরকারের এই উদ্যোগে প্রবাসীদের রেমিটেন্স আসার পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। নাসরিন হুদা বিধি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
নোবেলজয়ী অমর্ত্য সেন বলছেন, ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন অসাংবিধানিক। এ নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে এখন কথা বলছেন আসানুল হক।
ধন্যবাদ। যেমনটি শুনলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন যে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন অসাংবিধানিক। তিনি সংবিধানকে যেভাবে পড়ে ব্যাখ্যা করেছেন তার মতে এই আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। ভারতের সুপ্রিম কোর্ট এই আইন বাতিল করুক আহ্বান জানিয়েছেন অমর্ত্য সেন। সিএএ এবং এনআরসি বলবৎ করা সংক্রান্ত কেন্দ্র সরকারের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধেই সরব হয়েছেন শুধু অমর্ত্য সেন নয়, ভারতের সুশীল নাগরিক সমাজের অনেকেই। সেই তালিকায় এবার তাহলে নতুন সংযোজিত হলো অমর্ত্য সেন। সম্প্রতি তিনি এই মন্তব্য করলেন, এনআরসি হলে নাগরিক তালিকা থেকে বাদ পড়বেন 14 কোটি হিন্দু, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ তোগাড়িয়া। কলকাতায় পরমাশিস ঘোষ সরাসরি টেলিফোনে আমার সাথে যোগ দিচ্ছেন। পরমাশিস, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এনআরসি এবং সিএ এর বিরোধিতায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ঠিক কি বলেছেন?
একদম যদি ডাইরেক্ট ওনার কথায় চলে যাই, তথ্যভিত্তিক যদি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বলি, দক্ষিণ ভারতের বেঙ্গালুরুর এক সভায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন সিএএ অসাংবিধানিক। তার মতে সুপ্রিম কোর্টের উচিত এই আইন বাতিল করে দেওয়া, একই সঙ্গে ফের কেন্দ্রীয় সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে অমর্ত্য সেনের পরামর্শ সাধারণ মানুষের সমস্যা নিয়ে ভাবনা চিন্তা হোক। দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই অনুষ্ঠানের ভাষণেই সিএএ প্রসঙ্গে ইতিহাস উল্লেখ করে অমর্ত্য সেন বলেছেন, সংবিধান সভায় ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিষয়টি আলোচিত হয়েছিল, সেখানে স্থির হয় ভেদাভেদের জন্য ধর্মকে ব্যবহার করা কখনোই গ্রহণযোগ্য নয়। উনি ঠিক এই তথ্য তুলে ধরেই বিরোধিতা করেছেন।
আচ্ছা, তো তিনি যে সাংবাদিকদের সাথে কথা বললেন সেখানে এই বিষয়টি ছাড়া আর কিছু বললেন?
সংশ্লিষ্ট বিষয়ে অমর্ত্য সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, এই অসাংবিধানিক আইনকে সুপ্রিম কোর্টের উচিত বাতিল করা। নাগরিকত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন মৌলিক অধিকারের ক্ষেত্রে যেখানে কখনো ধর্মীয় ভেদাভেদের গণ্ডি কেটে দেওয়া যায় না, সেই নাগরিকত্বের বিষয়টিকে ধর্ম থেকে আলাদা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। গোষ্ঠীগত ভেদাভেদ তৈরি হলে তা শুধু সামাজিক জীবনে প্রভাব ফেলবে না, তা বুদ্ধিবৃত্তির উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বলেও অমর্ত্য সেন মন্তব্য করেছেন।
তিনি এ কথাও বলেছেন যে সংবিধান তিনি পড়ে তার কাছে মনে হয়েছে তার যে সংবিধানের যে ব্যাখ্যা সেই অনুযায়ী তিনি এই মন্তব্য করছেন। তো সম্প্রতি আরেকটি ঘটনা, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে একটি হামলার ঘটনা ঘটে এবং সেখানে মুখোশধারী দুষ্কৃতকারীরা ছাত্রছাত্রীদের ওপর, বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় যারা এনআরসি এবং সিএ এর পক্ষে আন্দোলন করছেন, সে সম্পর্কে অমর্ত্য সেন কি বললেন?
মানে এটা একটু মাফ করবেন, পক্ষে নয়, যারা আন্দোলন করছিল তারা বিপক্ষে। এনআরসি এবং সিএএ বিরুদ্ধে অমর্ত্য সেন দক্ষিণ ভারতের যে সফটওয়্যার কোম্পানির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার ভাষণের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে, হোস্টেলে দুষ্কৃতি হামলা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে তার কি মতামত, সে ব্যাপারে একেবারে তিনি সরাসরি সরব হয়েছেন। তিনি বলেছেন, যা ঘটেছে তিনি তাতে হতভম্ব। তার মতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগতদের হামলা রুখতে একেবারে ব্যর্থ হয়েছেন। হামলার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন পুলিশকে জানাতে দেরি করলেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। একেবারে বিস্ময় প্রকাশ করেননি, তিনি কিন্তু সরাসরি প্রশ্নও তুলেছেন এই বিষয়টিতে।
এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে বহিরাগতরা কিভাবে প্রবেশ করল এবং সশস্ত্র হামলা করল সেই বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যে বহিরাগতরা কিভাবে,
সরাসরি তিনি কিন্তু প্রশাসনের উপরে আঙুল দেখিয়ে প্রশ্ন তুলেছেন।
জি, এনআরসি এবং সিএএ প্রসঙ্গে তো ভারতের সুশীল সমাজের আরো কেউ কেউ মন্তব্য করেছেন সাম্প্রতিক কালে, নিশ্চয়ই
অবশ্যই একেবারে হ্যাঁ বললে ভুল হবে না, অবশ্যই ভারতবর্ষের মিডিয়া গুলোতে আজ এইভাবেই বলেছেন যে এনআরসি ও সিএএর বিরুদ্ধতা বিশিষ্টজনদের মধ্যে আরেকটি নাম সংযোজিত হলো যার নাম নোবেলজয়ী অর্থনীতিবিদ। এর থেকেই প্রমাণিত হয় যে এই যে ভারতবর্ষের সুশীল সমাজ বুদ্ধিজীবী এবং বিশিষ্টজনদের বিশিষ্ট ব্যাপারটাতে বিরোধিতা করছে তাতে কিন্তু ভারতবর্ষের সমস্ত সংবাদপত্রের আজকে প্রথম হেডলাইন বিশেষ করে ডিজিটাল মিডিয়াতে আগামীকাল সমস্ত প্রিন্ট মিডিয়াতে আসবে যে এই নামটা নতুন করে সংযোজিত হলো। এর থেকেই প্রমাণিত ভারতবর্ষের সুশীল সমাজ এবং বিশিষ্ট সমাজ এই বিষয়টিতে কিন্তু বিরোধিতা করেছে।
সুশীল সমাজের যারা
তালিকাটা দীর্ঘ হলো,
জি, এই তালিকায় আর যারা আছেন তাদের কয়েকজনের নাম যদি বলেন।
আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি বলা যায় মিরাতুল নাহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এরকম অনেক নাম। দক্ষিণ ভারতের একজন ইতিহাসবিদ তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছিল, এই মুহূর্তে আমার নামটা স্মরণে আসছে না, কিন্তু তাকে অ্যারেস্ট করা নিয়ে কিন্তু একটা প্রবল বিক্ষোভের দানা কিন্তু ভারতের সুশীল সমাজে দানা বেঁধেছিল। অনেকেই আপনারা জানেন যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে দীপিকা পারকুন গেছেন, এই নিয়ে বিভিন্ন জলগোলা হচ্ছে, বিতর্ক তৈরি হচ্ছে, তার সিনেমা ব্যান্ড করে দেওয়া হবে, তাতেও তিনি কিন্তু ভয় পাচ্ছেন না। ভারতবর্ষের বিভিন্ন সুশীল সমাজ, ভারতবর্ষের যে কোনো প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু সকলেই কিন্তু ইআইটি বলুন, আইআইটি বলুন, এনআইটি বলুন, যাদবপুর ইউনিভার্সিটি বলুন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বলুন, আইআইএনএস বলুন, সকল সেখান থেকে তো তরুণ তাজা রক্ত শিক্ষিত সমাজ, তারা কিন্তু সবাই এই বিরোধিতায় সামিল।
এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করছি যে শত শত হাজার হাজার শিল্পী, সাহিত্যিক, এরকম যারা আছেন সমাজের প্রচার মাধ্যমে, মিডিয়াতে ব্যক্তিত্ব হিসেবে যারা আছেন, তাদের অসংখ্য মানুষ কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে এই এনআরসি এবং সিএএর বিরোধিতা করছেন এবং তারা বিভিন্ন সমাবেশে, বিক্ষোভে যোগ দিচ্ছেন নিজেরা। সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি, একটা বিশাল একটা আন্দোলন তৈরি হয়েছে। ওদিকে আমরা জানতে পেরেছি যে বিশ্ব হিন্দু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ তোগারি, তিনি বলছেন যে এনআরসি কার্যকর হলে তো 14 কোটি হিন্দুর নামই বাদ পড়ে যাবে তালিকা থেকে, এ সম্পর্কে একটু যদি বলেন।
একদমই ঠিক, এনআরসি হলে প্রবীণ তোগারিয়া বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় কার্যকরী সভাপতি, তিনি বলেছেন এনআরসি হলে নাগরিক তালিকা থেকে বাদ পড়তে পারেন 14 কোটি হিন্দু, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি প্রবান্ত গড়িয়া। তার এই মন্তব্যের জেরে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এদেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই জুটি যে একেবারে বিপাকে পড়েছেন এমনই অভিমত প্রকাশ করেছেন দেশের কিন্তু তত্ত্ববিদ্য মহল এবং ওয়াকি মহল।
তিনি
বক্তব্য দেশের আর্থিক,
তিনি কি ব্যাখ্যা করেছেন যে এই 14 কোটি সংখ্যাটা ঠিক কিভাবে তিনি পেলেন যে 14 কোটি হিন্দুর নাম তালিকা থেকে বাদ পড়তে পারে?
তার বক্তব্য হচ্ছে ইতিমধ্যে আসামের মতন রাজ্যে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেখানে তিনি প্রবীণ তোগারিয়া বলেছেন উত্তরপ্রদেশের মিরাট ক্যান্টনমেন্টের শুভমাস্তবরের সাংবাদিক বৈঠকে অসমের এনআরসি প্রসঙ্গ টেনে প্রবীণ তোগারিয়া বলেছেন 45 লাখ বাংলাদেশি ভারতের নাগরিকত্ব পেয়েছেন কিন্তু 15 লাখ ভারতের নাগরিকত্ব থেকে বাদ পড়েছেন। এরপরই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এইভাবে একইভাবে দেশজুড়ে নাগরিকত্ব আইন কার্যকরী হলে সেই তালিকা থেকে বাদ করতে পারেন 14 কোটি হিন্দু। তিনি স্ট্যাটিস্টিক্সটা বা তথ্যটা তুলে ধরেছেন। একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতির প্রশ্ন, কাশ্মীরি হিন্দুদের জন্য সিএএতে কি ব্যবস্থা করা হয়েছে, এই আইন নিয়ে দেশজুড়ে যখন আন্দোলন চলছে সে প্রসঙ্গে প্রবীণকারীর দাবি, এই প্রতিবাদ দেশের বেকারত্বের ফল। তার কথায় শুধুমাত্র মুসলিমদের জন্য নাগরিকত্ব তালিকা কার্যকর করা হোক, আবার রাম মন্দির ইস্যুতেও মোদী সাহজিটিকে আক্রমণ করেছেন কিন্তু প্রবীণকারীরা, তার দাবি। নাহলে নরেন্দ্র মোদী সরকার করসেবক ছিলেন না, তিনি কোনোদিন অযোধ্যার সপক্ষে প্রচার করেছিলেন তাও কিন্তু জানা যায়নি। তাহলে রাম মন্দির নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী পিঠ চাপড়ানো কেন হবে? একই সাথে তিনি জন্ম নিয়ন্ত্রণ আইন সেই বিষয়টা কিন্তু কার্যকর করার ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যটা কিন্তু যুক্তিযুক্ত, এটা ওয়াটওয়াল ওয়ার্ল্ডের অভিমত যে 45 লাখ হিন্দুর মধ্যে যদি 15 লাখ বাদ করে তাহলে 130 কোটির মধ্যে কেন 14 লাখ বাদ করতে পারে না, এই অ্যাসুরেন্সটা কে দেবে? এটাই কিন্তু প্রবীণকারীর প্রশ্ন।
আচ্ছা, আপনি কি বলছিলেন যে প্রবীণ তোগাড়িয়া বলছেন যে শুধু মুসলমানদের ক্ষেত্রে এই এনআরসি এবং সিএএ কার্যকর করা হোক?
না, উনি বলছেন তাহলে এটা এটা চালু করা হোক শুধু মুসলিম হিন্দুদের কেন, তাহলে মুসলিমদের ক্ষেত্রেও করা হোক। ওনার প্রশ্নটা হচ্ছে যে আলাদা করে কেন মুসলিমদের দেখা হচ্ছে? মুসলিম বা হিন্দু সকলেই তো ভারতবর্ষের নাগরিক।
জি জি, পরমাশিস অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ।
ইউনিসেফ বলেছে যে 2010 সাল থেকে যুদ্ধে সংঘাতে শিকার শিশুদের ওপর আক্রমণ 3 গুণ বেড়েছে, যা গত দশকে শিশুদের জন্য মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। জেনেভা থেকে ভয়েস অফ আমেরিকার জন্য লিসা শ্লাইন রিপোর্ট করেছেন, রিপোর্টটি এখন পড়ে শোনাচ্ছি। ইউনিসেফ জানিয়েছে বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহের কারণে শিশুরা মারাত্মক মূল্য দিচ্ছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফরে একটি ভিডিও বার্তায় হতাশা প্রকাশ
করেন।
তিনি বললেন, সবাই যখন নতুন একটি বছরকে স্বাগত জানাচ্ছে সেই সময় যারা এত ভাগ্যবান নয় তাদের কথাও আমাদের স্মরণ করতে হবে। আজ বিশ্বের বেশ কটি দেশ যেমন সিরিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং নাইজেরিয়াতে লক্ষ লক্ষ শিশু এবং তরুণ সংঘাতের কারণে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং নানা অঞ্চলে বাস করছে। ইউনিসেফের তথ্য মতে এ দশকের শুরুর পর থেকে সংঘাতের শিকার শিশুদের বিরুদ্ধে 170,000-এরও বেশি গুরুতর লঙ্ঘন সংঘটিত হয়েছে, যা কিনা গত 10 বছরে প্রতিদিনে 45টিরও বেশি লঙ্ঘন। এই যুদ্ধবিগ্রহ আরও ঘন ঘন হবার কারণে এবং দীর্ঘস্থায়ী হওয়ার কারণে শিশুদের ওপর অত্যাচার, অনাচার ও হত্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ফোর এই শিশুদের জীবনকে জাগ্রত দুঃস্বপ্ন বলে বর্ণনা করেন।
They're used as human shields. They're vulnerable to abuse, exploitation, and child marriage. Many are recruited to the fighting, and millions miss out on the nutrition, healthcare, protection, and education that their bodies and brains need to develop.
তিনি বলেন, এসব শিশুরা মানব ঢাল হিসেবে ব্যবহৃত হয়। তারা নির্যাতন, শোষণ এবং বাল্যবিবাহের ঝুঁকির মধ্যে রয়েছে। অনেকের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য। আবার কয়েক মিলিয়ন শিশু তাদের শরীর এবং মস্তিষ্কের বিকাশের প্রয়োজনীয় পুষ্টি, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং শিক্ষা থেকে বঞ্চিত। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী 2018 সালে বিস্ফোরক অস্ত্র যেমন ল্যান্ডমাইন, মর্টার এবং ক্লাস্টার হামলাগুলোতে 2018 সালে 12,000-এরও বেশি শিশুকে হত্যা করা হয়েছে। তাছাড়াও প্রতিবেদনে আরও বলা হয়, যৌন সহিংসতা, অপহরণ, শিশু নিয়োগ এবং আক্রমণ সহ 24,000-এরও বেশি গুরুতর লঙ্ঘন সংঘটিত হয়েছে শিশুদের বিরুদ্ধে। 2010 থেকে 2020 সাল এই এক দশক পূর্ণ হওয়ার এই মুহূর্তে ইউনিসেফ সব যুদ্ধরত দেশ ও দলকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলার এবং শিশুদের বিরুদ্ধে লঙ্ঘন বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন ইরান ইরাকি ঘাঁটিতে আমেরিকান সেনাদের হত্যা করার লক্ষ্যে ক্ষেপণাস্ত্রের হামলা চালায়। এ সম্পর্কে কেন ব্রেডমায়ারের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং সামরিক প্রধান মার্ক মাইলি বলেছেন, আমেরিকার গোয়েন্দা বিভাগের তথ্যে দেখা যাচ্ছে যে তেহরান আশা করেছিল যে তারা ইরাকি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে আমেরিকান সেনাদের হত্যা করতে পারবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, তাদের বিশ্বাস ইরানের লক্ষ্য ছিল ইরাকি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে তারা আমেরিকান সেনাদের হত্যা করবে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংঘাত থেকে পিছিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার এনবিসি টেলিভিশনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, আমেরিকান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে নিক্ষেপ করা হয়, আমাদের বিশ্বাস তার লক্ষ্য ছিল আমেরিকানদের হত্যা করা। তিনি বলেন, ইরানিদের লক্ষ্য ছিল সেটা এবং আমাদের কাছে সে বিষয়ে গোপন তথ্য আছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতা জয়েন্ট চিফস অফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি পেন্টাগনের সাংবাদিকদের কাছে বুধবার যে মন্তব্য করেন, তাতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মূল্যায়নের প্রতিফলন ছিল। জেনারেল মার্ক মাইলি বলেন, যেখানে সেনাবাহিনীর কর্মীরা থাকে এবং যন্ত্রপাতি সাজ সরঞ্জাম যেখানে মজুদ রাখা হয়, তার এত কাছে হামলা হয় এবং যা আমি দেখেছি এবং আমি যা জানি তার ভিত্তিতে বলতে পারি, তাদের লক্ষ্য ছিল স্থাপনাসমূহের ক্ষয়ক্ষতি করা, যানবাহন ও যন্ত্র সরঞ্জাম ও বিমান ধ্বংস করা এবং কর্মীদের হত্যা করা। ইরাকে দুটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে 16টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইরানের ভেতরে 3টি স্থান থেকে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর কর্মীরা সেখানে আছে। যুক্তরাষ্ট্রের বাহিনীর কেউ হতাহত হয়নি। কিন্তু মাইলি বলেন, কেউ হতাহত হয়নি তার কারণ প্রধানত আমাদের বাহিনীর প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইরানিদের লক্ষ্যের বিষয় নয়।
আবহাওয়া পূর্বাভাসের নতুন একটি পদ্ধতি পুরাতন পদ্ধতির চেয়ে অনেক বেশি সুনির্দিষ্ট পূর্বাভাস দেয়, যা যানমালের ক্ষয়ক্ষতি কমাতে আরও বেশি কার্যকর হতে পারে। ভয়েস অফ আমেরিকার স্টিভ বারাগোনার প্রতিবেদন থেকে জানাচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার ভালো পূর্বাভাস ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটি নতুন পদ্ধতি বিশ্বের যে কোনো জায়গার উচ্চ রেজলিউশন সম্পন্ন আবহাওয়ার পূর্বাভাস দেয়, যা আগে কেবল ধনী দেশগুলোরই ছিল। দ্য ওয়েদার কোম্পানির বিজ্ঞান ও পূর্বাভাস প্রধান কেভিন পেটি পুরাতন ও নতুন পদ্ধতিতে ভারতের আবহাওয়ার পূর্বাভাসের নমুনা দেখিয়ে বলছিলেন,
তিনি বলছিলেন, পুরাতন ও নতুন পদ্ধতিতে এই ধরনের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস তুলনা করলে আপনি দেখতে পাবেন কতটা বিস্তারিত তথ্য আপনি পাচ্ছেন।
কেভিন পেটি বলছিলেন, নতুন পদ্ধতিটি পুরাতনটির চেয়ে অনেক বেশি সুনির্দিষ্ট পূর্বাভাস দিয়ে থাকে। তিনি বললেন,
And that's what's so significant about this achievement. We're now able to provide very targeted information to end users about what impact
আমরা ব্যবহারকারীদের আবহাওয়ার কারণে তাদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে সে সম্পর্কে সবশেষ সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করতে সক্ষম হই। এ কারণেই নতুন পদ্ধতিটি এত তাৎপর্যপূর্ণ।
জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া আরও ধ্বংসাত্মক হয়ে উঠলে তার ভালো পূর্বাভাস জীবন এবং মৃত্যুর বিষয় হয়ে উঠতে পারে। এবং পেটি বলছেন যে তারা বিমান সংস্থাগুলিকে উড়োজাহাজের রুট তৈরি থেকে শুরু করে কৃষকদের জমিতে কাজে যাওয়ার পরিকল্পনা তৈরিতেও সাহায্য করতে পারবে। দ্য ওয়েদার কোম্পানির বিজ্ঞান ও পূর্বাভাস প্রধান কেভিন পেটি বললেন,
If I know that I'm going to have heavy precipitation coming and that fertilizer is just going to run off and not do its job, that doesn't help me. But now with this
আমি যদি আমার ফসলে সার দিতে চাই এবং আমি যদি জানতে পারি ভারী বৃষ্টিপাত হবে এবং সব ধুয়ে মুছে যাবে, তাহলে আমি তা কেন করব? যা আমাকে সাহায্য করে না, কিন্তু এখন এই ধরনের তথ্যগুলো সাহায্য করছে, সঠিক কর্মপদ্ধতি নির্বাচন করতে পারি আমরা।
বড় বড় শিল্পোন্নত দেশগুলির বাইরে আবহাওয়ার এই ধরনের বিস্তারিত পূর্বাভাস আগে ছিল না। এটার অন্যতম কারণ, এই ধরনের তথ্য তৈরির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন অনেক কম্পিউটার প্রয়োজন হয়। পেটি বলছিলেন,
We are just now getting to the point of having the level of computational power to do this. And by leveraging that computational power, we're now able to run a global model at high resolutions that covers...
এটা করার জন্য আমরা সবেমাত্র গণনামূলক সক্ষমতার স্তরটি অর্জন করেছি। গণনার সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা একটি বিশ্বব্যাপী মডেল পরিচালনা করতে পারছি। এর মাধ্যমে বিশ্বে যাদের আবহাওয়া সংক্রান্ত তথ্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সব এলাকা সম্পর্কে উচ্চতর রেজুলিউশনে তথ্য পাওয়া যায়।
আর এই ধরনের পদ্ধতি ওয়েদার চ্যানেল অ্যাপ এবং weather.com এর পূর্বাভাসকে আরও সমৃদ্ধ করে তুলবে।
এবার রয়েছে প্রতি বৃহস্পতিবারে নিয়মিত আয়োজন নারী কণ্ঠ, সঞ্চালন করছেন সঞ্জানা ফিরোজ।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারী কণ্ঠে। আজকের নারীকণ্ঠের বিষয়ে আমি নারীদের যে কণ্ঠ সেটি শোনাতে চাই। কারণ হলো সাম্প্রতিক সময়ে, আসলে সাম্প্রতিক সময় বলবো না, গত কয়েক দশক ধরেই এই সমস্যাটি বিরাজমান, কিন্তু এখন প্রযুক্তির যুগে যেন আরও বেড়েছে এবং সেটি হচ্ছে ধর্ষণ। এর আগেও আমি আরেকবার নারীকণ্ঠে এই একই বিষয় নিয়েই কথা বলেছিলাম, ধর্ষণ নিয়ে। আর সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে নির্ভয়ার ধর্ষণ মামলা নিষ্পত্তি হয়েছে এবং অপরাধীদের বাংলাদেশে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই অপরাধীও ধরা পড়েছে এবং তাকে নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য, নেতিবাচক, ইতিবাচক, যাই বলেন না কেন, সামাজিক মাধ্যমে খুব বেশি রকমের। এবং আমরা সবাই মিলেই ধর্ষণ নিয়ে কম বেশি আলোচনা করছি, কিন্তু ধর্ষণকে হ্রাস করার জন্য যে ধরনের পদক্ষেপ প্রয়োজন, যে ধরনের সচেতনতা প্রয়োজন, আমরা মনে হয় সেখান থেকে যেন ঠিক সরে আসছি, একেবারে মূল জায়গাটিতে যেন আমরা যেতে পারছি না। এবং সেই জন্য আমি বোঝার চেষ্টা করেছি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তারা কি মনে করছেন, যে কি ধরনের পদক্ষেপ বা কি ধরনের শাস্তি দিলে এই ধর্ষণের মাত্রা কমবে। আমি বেশ কয়েকজন পেশাদারীদের সঙ্গে কথা বলেছি, আপনাদের এখন শোনাবো, যারা একেবারে আম জনতাও বলতে পারেন, কেউ আছেন শিক্ষক, কেউ আছেন সংবাদকর্মী, কেউ আছেন ছাত্র, তারা তাদের নিজস্ব মতামত তুলে ধরেছেন।
আমি মনে করি যে মেয়েদের নিরাপত্তা সর্বোচ্চ যেটা হওয়া দরকার সেটাই, মানে যে কোনো জায়গাতে যেন মেয়েরা অবহেলিত বা নিরাপত্তাহীনতায় ভুগছে এই ধরনের কোনো বিষয় যেন আমাদেরকে সম্মুখীন হতে না হয়। তো নারী হিসেবে বলতে চাই যে এই ধরনের রেপিস্টের শাস্তি সর্বোচ্চ, এর উপরে আর কোনো হতে পারে না। ধর্ষণের মাত্রা কমে যাবে কারণ হচ্ছে যে পরবর্তীতে যারা এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের মনস্ক নিয়ে সামনের দিকে আগাতে চায়, তারা একটু হইলেও ভয় দিতে পারবে যে এই ধরনের অন্যায় যদি আমরা করি সামনে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না।
আমার মনে হয় এই রাষ্ট্রে একমাত্র ফাঁসি হচ্ছে ধর্ষণের জন্য উত্তম এবং সর্বোত্তম শাস্তি। যদি শাস্তি হওয়া শুরু হয় তাহলে অন্যান্য যারা আছে তারা প্রাণ ভয়ে এই ধরনের অসামাজিক কাজে লিপ্ত হবে না। যারা ধর্ষকের পক্ষে মতামত দিবে অথবা ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে ধর্ষকের পক্ষে
হিসাবে এরকম যে ক্রাইম হচ্ছে সেটার বিচারের যে আমরা দীর্ঘসূত্রতা দেখি বা বিচার কার্যক্রমের বিষয়ের যে প্রসেস আমরা দেখি সেটা আমার মতে, শুধুমাত্র আমার মতে না, মোস্ট অফ অল মানুষ স্বীকার করবে যে ধর্ষণ বা এরকম যেগুলো ঘৃণতম অপরাধ আছে সে অপরাধের যে মানে যত দ্রুত সময়ে শাস্তি হওয়া উচিত বা যত দ্রুততার সহিত এটা আমলে নেওয়া উচিত সে তুলনায় কিন্তু অনেক দীর্ঘসূত্রতা হচ্ছে।
প্রথমেই বলবো যে আমাদেরকে যখন তখন বাড়ি বাইরে যেতে হয় কাজের প্রয়োজনে, অবশ্যই আমরা ইনসিকিউর ফিল করি যে রাস্তায় এই ধরনের মানুষের মানে পথে ঘাটে অলি গলিতেই দেখা যায়, আর এদেরকে আমরা মনে করি যে এরা হচ্ছে যে পাগল পাগল বেশে থাকে, মানে ভাবটা এমন যে তারা হচ্ছে ভিক্ষুক অথবা পাগল। আসলে তাদের আচরণটা এরকম থাকে যে অবাঞ্ছিত ভাবে রাস্তাঘাটে তারা চলাফেরা করছে। অ্যাকচুয়ালি এদেরকে চেহারা দেখলে এদের চাহনি ভয়ঙ্কর হয়ে থাকে, আমরা চলাফেরা করতে খুবই ভয় পাই। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিভিন্ন এরকম নির্জন জায়গায় সরকারের উচিত আইন শৃঙ্খলা বাহিনী আরো জোরদার করা,
যত দ্রুত ধরা পড়বে প্রমাণ করে তাদেরকে শাস্তিগুলো দেওয়া উচিত। এটাতে দুইটার হবে, একটা হচ্ছে যারা এই ধরনের মনোবাসনা নিয়ে থাকে কিংবা প্রবৃত্তি যাদের আছে তারা ভয় পাবে, আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে একটু হলেও স্বস্তি আসবে যে না, অপরাধ করলে তার শাস্তি হয় এবং অবশ্যই সেটা আমাদের দেশের যে আইন আছে প্রচলিত যে আইন আছে সেই আইনের আওতাই হতে হবে। আমাদের মানুষের মধ্যে এখনকার একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা গল্প করতে পছন্দ করি, আমরা একটা অ্যাক্সিডেন্ট হলে সেখানে যে সেলফি তুলতে পছন্দ করি, কিন্তু আগ বাড়িয়ে কেউ যে কাউকে হেল্প করবে সেই জিনিসটা আমাদের কারোর মধ্যে কাজ করে না। এই কারণে আমাদের মনে হয় আমাদের নিজেদেরও ওই ধরনের মানসিকতা এখন দরকার যে বিপদে পড়লে তার সেলফি না তুলে তার কি হয়েছে সেই ঘটনা বারে বারে না জেনে তাকে আগে হেল্প করা।
আসলেই মমতাজ মুমু তিনি একজন শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, তিনি যে কথাটি বলছেন তার সূত্র ধরেই যেটি বলছি যে সাম্প্রতিক সময়ে যে মেয়েটি ধর্ষিত হয়েছেন তিনি কিন্তু বাঁচাও বাঁচাও হেল্প হেল্প বলে উনি চিৎকার করেছেন, সাহায্যের জন্য আবেদন করেছেন, কিন্তু আশেপাশের মানুষ সেই চিৎকার করেও কিন্তু এগিয়ে যাননি তাকে সাহায্য করতে তাকে বাঁচাতে। এবং এই ধরকম যখন বাস্তবতা এই ধরনের যখন পরিস্থিতি তাহলে আমরা নারীরা এবং আমাদের সঙ্গে যারা পুরুষরা আছেন আমাদের রক্ষার্থে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, আমরা কিভাবে এই পরিস্থিতিতে এই বিশ্বে বাঁচব। আমার কথা হচ্ছিল পল্লব মুখার্জির সঙ্গে পশ্চিমবঙ্গের, তার কাছেও জানতে চেয়েছিলাম যে এই ধর্ষণের কি ধরনের শাস্তি হওয়া উচিত আর মেয়েদের ক্ষেত্রে পুরুষদের কি ধরনের মনোভাব পোষণ করা উচিত। অনেকেই অনেক কথা বলে থাকেন যে মেয়েরা তাদের কাপড় ঠিক মতো পরিধান তারা করেন না বা তারা তাদের চলাফেরা খারাপ বা তাদের চরিত্র নিয়ে নানান ধরনের নেতিবাচক কথাবার্তা ওঠে যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি পল্লব মুখার্জি এবং চন্দন দাস তাদের দুজনের সঙ্গে কথা বলেছি, তারা যা বললেন আমাকে।
মৃত্যুদণ্ড ধর্ষণের জন্য অত্যন্ত জরুরি ছিল এবং এটা এই জন্য জরুরি যে এটা থেকে লোকে দেখবে যে এই জাতীয় অপরাধ করলে তার শাস্তি মৃত্যু, এবং সেটা কোনো সম্মানজনক, কোনো শহীদের মৃত্যু নয়, সেটা একজন অপরাধীর মৃত্যু যা সমস্ত সমাজে এবং সমস্ত দিনে সমস্ত কালে ধিক্কৃত। এখান থেকে আমার যেটা আমি অবশ্যই এই সিদ্ধান্তকে সাদরে সমর্থন করি, তার কারণ আমার ধারণা যে এই জাতীয় শাস্তি যত সংখ্যায় বাড়বে তত মানুষের সচেতনতা বাড়ার একটা সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে ধর্ষণের মতন অপরাধ জঘন্য এবং নিকৃষ্টতম অপরাধ কমার সম্ভাবনা যথেষ্ট আছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস বলবো যে ধর্ষণের পেছনে যে মানসিকতা, আমরা অনেক পুরনো দিন থেকে যদি দেখি, আমরা যদি ইতিহাসের পাতা উঠে দেখি তাহলে দেখব যে ধর্ষণ হচ্ছে অপর পক্ষকে ডিমোরালাইজ করে দেওয়ার একটা অস্ত্র। এই যে নারীকে অপর পক্ষ ভাবা, এই জিনিসটা আগে সমাজ থেকে নির্মূল করা দরকার, এবং তার জন্য যেমন এই শাস্তি দরকার, আর দরকার পারিবারিক স্তর থেকে পুরুষদের বা ছেলেদের শেখানো যে নারীরা প্রতিপক্ষ নয়, নারীরা তাদেরই মতন সমাজের অর্ধাংশ, এবং তারা যেন নারীকে সম্মান জানিয়ে জীবনযাপন করতে শেখে।
অন্যান্য দেশে তো এই ধর্ষণের সাজা তো এরকমই, আরো অনেক আগে, এটা অনেক ঢিলে করে ফেললো, 7 বছর হয়ে গেছে, এখনো আমাদের দেশের যে বিচার ব্যবস্থা অনেক ঢিলে করে ফেললো, এটা আরো অনেক আগেই সাজা হলে ভালো হতো। আমার মনে হয় না ভিন্ন রকম হলে, আবার অনেক রকম মানে কোশ্চেন আসবে, অনেক রকম অনেকে বলার মতো অনেক বুদ্ধিজীবী অনেক আছে, তো আমার মনে হয় এই একই রকম হলেই ঠিক আছে, সে মাদ্রাসাত্ব বা মেন্টালিটি যাই হোক, পানিশমেন্টটা একই থাকা উচিত। বহু বছর ধরেই তো অন্যান্য অনেক কান্ট্রিতে এরকম বিচার ব্যবস্থা রয়েছে, তাহলে আমাদের দেশ কেন এত ঢিলে করছে? এত
সমাজ এমন ভাবে এইভাবে বেড়ে উঠেছে, এইভাবে এই ঘটনাটি এমন ভাবে বাড়ছে, একমাত্র পুলিশই পারে প্রোটেকশন দিতে, যদি এ সুরক্ষার, যতক্ষণ না আমাদের মধ্যে সচেতনতা বাড়বে, যতক্ষণ না মানুষ মানুষ হিসেবে বেঁচে উঠবে, মানে ভিতর থেকে অন্তরাত্মা জেগে উঠবে, ততদিন মনে হয় এই জিনিসটা মানে কমবে বলে মনে হয় না।
আপনারা শুনছিলেন যে পশ্চিমবঙ্গের সবাই কি বলছিলেন সাম্প্রতিক সময়ের এই ধর্ষণের ঘটনাগুলো নিয়ে। আমি কথা বলেছি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং মানবাধিকার কর্মী, আইনজীবী অ্যাডভোকেট সুলতানা কামালের সঙ্গে। তার কাছে জানতে চেয়েছি জনগণের যেই চাওয়া পাওয়াগুলো এই ধর্ষণের শাস্তি হিসেবে, তিনি কি মনে করেন কতটুকুন প্রযোজ্য এই অপরাধীদের ক্ষেত্রে, তিনি আমাকে যা বলেন।
এই ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে শুধু এটুকুন বলতে পারি যে ফাঁসির মাধ্যমে যে অপরাধ নির্মূল করা যায় সেরকম অভিজ্ঞতা আমাদের নাই। যারা অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেন তারাও এই কথা নিশ্চয় করে বলতে পারেন না যে ফাঁসি দিলেই সেই অপরাধ নির্মূল হয়ে যাবে। দৃষ্টান্তমূলক শাস্তির কথা যদি বলা হয় তাহলে এমন শাস্তি হতে হবে যে শাস্তি দেখে মানুষ মনে করবে যে আমি এই অপরাধটা করলে আমাকে এই ফলাফলটা ভোগ করতে হবে। কাজেই দৃষ্টান্তমূলক শাস্তির কথা যখন আমরা বলি তখন সেটা আমরা বলতে চাই যে অপরাধীর শাস্তিটা হোক যাতে করে অপরাধীর মনের মধ্যে এই ভয়টা সঞ্চারিত হয় যে অপরাধ করে সে পার পাবে না। অর্থাৎ জবাবদিহিতা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ যতটা না যে শাস্তিটা কত করা। সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় সেখানে যে সেই অপরাধগুলি কমে যাবে, অপরাধগুলি কমে গেছে এমন কিন্তু কোন রকম নিশ্চয়তা আমরাও দিতে পারি না, কারণ আমরা বেশ কিছু ঘটনাই দেখেছি যে ফাঁসি দেওয়া হয়েছে, নারী নির্যাতনের মামলাতেও জনতার চাপে কিংবা কোন একটা বিশেষ প্রেক্ষিতে অনেক অপরাধীকেই ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু সেই কারণে যে নারী নির্যাতন কমেছে সেটা কেউ কিন্তু বলতে পারছে না।
শুনছিলেন সুলতানা কামালের কথা। পরিশেষে এটাই বলতে চাই, এমন একটি পৃথিবী, এমন একটি পরিবেশ প্রয়োজন নারীদের ক্ষেত্রে যেখানে নারীরা নিরাপদ থাকবে, নিশ্চিন্তে ঘরের বাইরে পা রাখতে পারবে, কাজে কর্মে কোনো দুশ্চিন্তা থাকবে না, আশেপাশে কাউকে দেখে তারা ভয় পাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নারীকণ্ঠ শোনার জন্য।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে তারা মনে করেন ইরাকের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান আমেরিকান সৈন্যদের হত্যা করতে চেয়েছিল, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতে যাবার ব্যাপারে পিছিয়ে এসছে। আজ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এনবিসিকে এই কথা বলেন। পেন্সের এই মন্তব্যে বুধবার দেয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতা জয়েন্ট চিফস চেয়ারম্যান মার্ক মিলের মন্তব্যের প্রতিধ্বনি পাওয়া যায়, যিনি পেন্টাগনে সংবাদদাতাদের বলেছিলেন যে এই আক্রমণ আঘাত হেনেছিল সৈন্য এবং সাজ সরঞ্জামের অত্যন্ত কাছাকাছি। তিনি বলেন যে এর লক্ষ্য ছিল কাঠামোগত ক্ষতি সাধন করা, যানবাহন, সাজ সরঞ্জাম ও বিমান নষ্ট করা আর সৈন্যদের হত্যা করা। আজ তালিবান জানিয়েছে যে তারা মনে করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে তাদের দলের আলোচনা ব্যাহত হবে না। যুক্তরাষ্ট্রের সৈন্যরা ইরাকে যে দুটি ঘাঁটিতে রয়েছে সেখানে ইরানের ১২টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর এই প্রথম এ ব্যাপারে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল। এই আক্রমণ ছিল শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান বিমান হামলার পাল্টা জবাব, যে অভিযানে ইরানের সামরিক কমান্ডার কাসেম সুলেমানি নিহত হন। তালিবানের আলোচক দলের পক্ষে সোহেল শাহিন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে তাদের বৈঠক দুই প্রতিপক্ষকে শান্তি চুক্তি সই করার দ্বারপ্রান্তে নিয়ে এসছে। তিনি এরকম উদ্বেগের খবর নাকচ করে দেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা শান্তি উদ্যোগের বিরুদ্ধে হুমকি স্বরূপ। তিনি জোর দিয়েই বলেন যে এই অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে কারণ তালিবান এবং যুক্তরাষ্ট্র উভয়ই এ ব্যাপারে সহমত পোষণ করে যে কেবলমাত্র শান্তিপূর্ণ উপায় আফগান সংঘাতের নিষ্পত্তি হতে পারে। পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনের হেফাজতে থাকা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা। রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ বৃহস্পতিবার দুপুরে বাজি নিষ্ক্রিয় করার কাজ চলছিল নৈহাটের ছাইঘাটে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। চুচুড়াতে একাধিক বাড়ির দেওয়ালেও ধরে ফাটল। বিস্ফোরণের তীব্রতায় কারো বাড়ির টিনের চালও উড়ে গিয়েছে। যথোপযুক্ত ব্যবস্থা না নিয়ে বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই অভিযোগে পরপর দুটি পুলিশের গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে আজই রাজ্যের সংশ্লিষ্ট জেলারই বারাসাতে সিএএ বিরোধী সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছে বিস্ফোরণের ঘটনা। প্রায় সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিককে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়া সভামঞ্চ থেকে আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
লিবিয়ায় চলমান গৃহযুদ্ধের মধ্যে সেখানকার জাতিসংঘ সমর্থিত সরকার অস্ত্রবিরতির জন্য রাশিয়া এবং তুরস্কের আহ্বানকে স্বাগত জানিয়েছে। তবে এই সরকারের প্রতিপক্ষ এই হস্তক্ষেপ সম্পর্কে কোনো মন্তব্য করেনি এবং এই ধারণাকে সমর্থন করা থেকে বিরত ছিল। প্রধানমন্ত্রী ফায়সাল সারাজের নেতৃত্বাধীন ত্রিপুরি কেন্দ্রিক সরকার গতরাতে এক বিবৃতি প্রকাশ করে যাতে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় যে কোনো গুরুত্বপূর্ণ আহ্বান এবং যুদ্ধের অপচ্ছায়া নিশ্চিহ্ন করার ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করে। কিন্তু হিফলার বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে এই অস্ত্রবিরতির ডাকে সাড়া দেয়নি। এলএনএ মোবিলাইজেশন বিভাগের প্রধান খালেদ আল মাহজুব দি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান যে ত্রিপোলির আশপাশে এবং উপকূলীয় শহর মিস্তারায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তাদের চারজন সৈন্য নিহত হয়েছে। মন্ত্রক বলছে যে গতকাল রাস্তায় গাড়িতে তল্লাশি চালানোর সময় গাড়ি বোমা বিস্ফোরণে সৈন্যরা নিহত হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের বাংলা অনুষ্ঠানটিও প্রযোজনা করেছেন তাহিদুল ইসলাম। ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমাদের প্রকৌশলী ছিলেন নেলসন লোপেজ। আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিসা আহমেদ।
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.